দানিয়েল গ্রন্থ সংখ্যা ৬৯।
প্রজন্মগত চক্রের উন্মোচন, অ্যাডভেন্টিজমের চারটি জঘন্যতা।
ঈশ্বর কখনো বদলান না, তাই অ্যাডভেন্টবাদকে তার চতুর্থ প্রজন্মে বিচার করা হয়।
তিনি সুতির বস্ত্র পরিহিত সেই ব্যক্তিকে ডাকলেন যার কোমরে লেখকের কালী শিঙা ছিল, এবং প্রভু তাকে বললেন, শহরের মধ্য দিয়ে, জিরুসালেমের মধ্য দিয়ে গমন কর, এবং যারা তার মধ্যে সংঘটিত সমস্ত ঘৃণ্য কর্মের জন্য দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে, সেই সকল মানুষের কপালে একটি চিহ্ন দাও। আর অন্যদের তিনি আমার কর্ণগোচরে বললেন, তোমরা তার পশ্চাতে শহরের মধ্য দিয়ে গিয়ে আঘাত কর, তোমাদের চোখ যেন রেহাই না দেয়, তোমরা যেন করুণা না কর, বৃদ্ধ ও যুবক, কুমারী, ছোট শিশু ও স্ত্রীলোক, সবাইকে সম্পূর্ণরূপে হত্যা কর, কিন্তু যার উপর চিহ্ন আছে এমন কোনো মানুষের কাছে যেও না, আর আমার পবিত্র স্থান থেকেই আরম্ভ কর। তখন তারা গৃহের সম্মুখে যে প্রবীণ লোকেরা ছিল তাদের থেকেই আরম্ভ করল।
যীশু স্বর্গীয় পবিত্র স্থানের করুণা আসন ত্যাগ করতে চলেছেন। প্রতিশোধের পোশাক পরিধান করে ঈশ্বর যে আলো তাদের দিয়েছেন তাতে যারা সাড়া দেয়নি তাদের ওপর বিচারসমূহে তার ক্রোধ ঢেলে দিতে। দুষ্ট কাজের বিরুদ্ধে দণ্ড দ্রুত কার্যকর না হওয়ায় মনুষ্যপুত্রদের হৃদয় দুষ্ট কাজ করতে সম্পূর্ণরূপে স্থির হয়ে যায়। প্রভু তাদের প্রতি যে ধৈর্য ও দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেছেন তাতে কোমল হওয়ার পরিবর্তে যারা ঈশ্বরকে ভয় করে না এবং সত্যকে ভালোবাসে না তারা তাদের দুষ্ট পথে নিজের হৃদয় আরও দৃঢ় করে। কিন্তু ঈশ্বরের সহিষ্ণুতারও সীমা আছে এবং অনেকেই সেই সীমানা অতিক্রম করছে, তারা কৃপার সীমা ছাড়িয়ে গেছে। অতএব ঈশ্বরকে হস্তক্ষেপ করতে হবে এবং নিজের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।
আমোরীয়দের বিষয়ে প্রভু বললেন, চতুর্থ পুরুষে তারা আবার এখানে আসবে, কারণ আমোরীয়দের অধর্ম এখনও পূর্ণ হয়নি। যদিও এই জাতি মূর্তি পূজা ও পাপাচারের জন্য কুখ্যাত ছিল, তবু তারা এখনও তাদের অধর্মের পাত্র পূর্ণ করেনি এবং ঈশ্বর তাদের সম্পূর্ণ বিনাশের আদেশ দেননি। লোকেরা যাতে কোনো অজুহাত না রাখতে পারে সেই জন্য ঈশ্বরীয় শক্তি তাদের সামনে সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার কথা ছিল। করুণাময় স্রষ্টা চতুর্থ পুরুষ পর্যন্ত তাদের অধর্ম সহ্য করতে ইচ্ছুক ছিলেন। তারপর যদি ভালো দিকে কোনো পরিবর্তন দেখা না যায় তবে তার বিচার তাদের উপর নেমে আসবে।
অভ্রান্ত নির্ভুলতায় অনন্ত ঈশ্বর এখনও সকল জাতির সঙ্গে হিসাব রাখেন। যতদিন তার করুণা পশ্চাতাপের আহ্বানের মাধ্যমে প্রস্তাব করা হয় ততদিন এই হিসাব খোলা থাকে, কিন্তু যখন হিসাবের সংখ্যা ঈশ্বর নির্ধারিত এক নির্দিষ্ট সীমায় পৌঁছায় তখন তার ক্রোধের কার্যধারা শুরু হয়, হিসাবটি বন্ধ হয়ে যায়, ঐশ্বরিক ধৈর্যের অবসান ঘটে, তাদের পক্ষে আর করুণার জন্য কোনো আবেদন থাকে না।
যুগ যুগান্তর পেরিয়ে ভবিষ্যতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নবী তার দর্শনে এই সময়টিকেই দেখেছিলেন। এই যুগের জাতিসমূহ অভূতপূর্ব করুণার প্রাপক হয়েছে, স্বর্গীয় আশীর্বাদের শ্রেষ্ঠটুকু তাদের দেওয়া হয়েছে, তবু তাদের বিরুদ্ধে লিপিবদ্ধ রয়েছে ক্রমবর্ধমান অহংকার, লোভ, মূর্তিপূজা, ঈশ্বরের প্রতি অবজ্ঞা এবং নিকৃষ্ট অকৃতজ্ঞতা। তাদের ঈশ্বরের সঙ্গে হিসাবের খাতা দ্রুতই বন্ধ হয়ে আসছে।
কিন্তু যে বিষয়টি আমাকে কাঁপিয়ে তোলে তা হল, যারা সর্বাধিক আলোকপ্রাপ্তি ও বিশেষ সুযোগ পেয়েছে তারা প্রবল পাপাচারে কলুষিত হয়ে পড়েছে। তাদের চারপাশের অধার্মিকদের প্রভাবে অনেকে সত্যের স্বীকারকারীদের মধ্যেও শীতল হয়ে পড়েছে এবং মন্দের প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। সত্যিকারের ধার্মিকতা ও পবিত্রতার ওপর সর্বব্যাপী তাচ্ছিল্য, যাদের ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নেই তাদেরকে তার বিধানের প্রতি শ্রদ্ধা হারাতে প্ররোচিত করে। যদি তারা আলো অনুসরণ করত এবং হৃদয় থেকে সত্য মান্য করত তবে এভাবে অবজ্ঞা ও উপেক্ষিত হলে এই পবিত্র বিধান তাদের কাছে আরও মূল্যবান বলে মনে হতো। ঈশ্বরের বিধানের প্রতি অশ্রদ্ধা যত বেশি প্রকাশ্য হয় এর পালনকারীদের সঙ্গে জগতের মধ্যে বিভাজন রেখা ততই স্পষ্ট হয়ে ওঠে। এক শ্রেণীর মধ্যে ঐশ্বরিক বিধানসমূহের প্রতি প্রেম যত বাড়ে অন্য এক শ্রেণীর মধ্যে তাদের প্রতি অবজ্ঞা ততই বাড়ে।
সংকট দ্রুতই ঘনিয়ে আসছে। দ্রুত বেড়ে চলা পরিসংখ্যান দেখায় যে ঈশ্বরের পরিদর্শনের সময় প্রায় এসে গেছে। তিনি শাস্তি দিতে অনিচ্ছুক হলেও তবুও তিনি শাস্তি দেবেন, এবং তা দ্রুতই। যারা আলোর মধ্যে চলেন তারা আসন্ন বিপদের লক্ষণ দেখতে পাবেন, কিন্তু তারা যেন শান্তভাবে উদাসীনভাবে সর্বনাশের প্রতীক্ষায় বসে না থাকেন এই বিশ্বাসে নিজেদের সান্ত্বনা দিয়ে যে পরিদর্শনের দিনে ঈশ্বর তার লোকদের আশ্রয় দেবেন। একেবারেই তা নয়, তাদের উপলব্ধি করা উচিত যে অন্যদের উদ্ধার করতে অধ্যবসায়ের সঙ্গে পরিশ্রম করা তাদের কর্তব্য এবং সহায়তার জন্য দৃঢ় বিশ্বাসে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকা উচিত। ধার্মিক ব্যক্তির কার্যকর আন্তরিক প্রার্থনা বহু ফল আনে।
ঈশ্বর ভক্তির খামির তার শক্তি সম্পূর্ণ হারায়নি। যে সময় গির্জার বিপদ ও দুরবস্থা সর্বাধিক হবে, তখন আলোতে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট দলটি দেশে যে জঘন্য কাজগুলো হচ্ছে তার জন্য দীর্ঘশ্বাস ফেলবে ও কাঁদবে। কিন্তু বিশেষত তাদের প্রার্থনা গির্জার জন্যই উঠবে, কারণ তার সদস্যরা জগতের রীতিতে চলছে।
এই বিশ্বস্ত অল্প কজনের আন্তরিক প্রার্থনা ব্যর্থ হবে না। যখন প্রভু প্রতিশোধ গ্রহণকারী হিসেবে আবির্ভূত হবেন, তখন তিনি সেই সকলের রক্ষক হিসেবেও আসবেন যারা বিশ্বাসকে তার বিশুদ্ধতায় সংরক্ষণ করেছে এবং নিজেদেরকে পৃথিবীর কলুষ থেকে অকলঙ্কিত রেখেছে। এই সময়েই ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নিজের নির্বাচিতদের পক্ষে প্রতিশোধ নেবেন যারা দিনরাত তার কাছে আর্তনাদ করে, যদিও তিনি তাদের ব্যাপারে দীর্ঘকাল সহনশীল থাকে।
আদেশটি এই, শহরের মাঝখান দিয়ে, জিরুসালেমের মাঝখান দিয়ে যাও এবং সেখানে সংঘটিত সকল ঘৃণ্যতার জন্য যারা দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে তাদের কপালে একটি চিহ্ন অঙ্কিত করো। এই দীর্ঘশ্বাস ফেলা ক্রন্দনরতরা জীবনের বাক্য তুলে ধরছিল। তারা ভর্ৎসনা করেছিল, উপদেশ দিয়েছিল এবং অনুনয় করেছিল। যারা ঈশ্বরকে অসম্মান করে আসছিল তাদের মধ্যে কিছুজন অনুতপ্ত হয়ে তার সামনে নিজেদের হৃদয় নম্র করেছিল। কিন্তু প্রভুর মহিমা ইসরায়েল থেকে চলে গিয়েছিল। যদিও অনেকেই এখনও ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিল, তার শক্তি ও উপস্থিতি ছিল না। টেস্টিমোনিজ খণ্ড ৫ ২১০-২০।
এই অংশে সিস্টার হোয়াইট যে ঈশ্বরের বিচারের চিত্রায়নটি চিহ্নিত করছেন তা হল জিরুসালেম নগরের ওপর আনা বিচার, যা শেষকালে সেভেন ডে অ্যাডভেন্টিস্ট গির্জাকে নির্দেশ করে। বিচারটি রবিবারের আইনে চূড়ান্ত রূপ পায়, কারণ সেখানেই ঈশ্বরের সিলমোহর এবং পশুর চিহ্ন আরোপিত হয়। ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ে চারটি ক্রমবর্ধমান জঘন্যতা চিহ্নিত করা হয়েছে। প্রথম পদটি ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের পঞ্চম দিন উল্লেখ করে, এ কথা জোর দেয় যে কৃপাকাল বন্ধ হওয়ার ঠিক আগে এই দর্শনটি বোঝা উচিত।
ইজেকিয়েলের ওই ঐতিহাসিক উল্লেখটি দেওয়ার প্রয়োজন ছিল না, তিনি সহজেই লিখতে পারতেন, আর ঘটল যে আমি আমার ঘরে বসেছিলাম আর যিহুদার প্রাচীনেরা আমার সম্মুখে বসেছিলেন, তখন সেখানে প্রভু ঈশ্বরের হাত আমার উপর পড়ল। তিনি ৬৩৬-এর আগের দিনের উল্লেখ রেখেছেন। এটি ভবিষ্যৎবাণী অধ্যয় নকারীদের জন্য একটি ভবিষ্যৎবাণীমূলক ইঙ্গিত। যারা পশুর নামের সংখ্যার ওপর বিজয় লাভ করেছে তারা জানে যে ৬৩৬-এর প্রকাশিত বাক্যের একটি উপাদান যা কৃপাকাল শেষ হওয়ার ঠিক আগে উন্মোচিত হয়। তারা এটা জানে কারণ তারা ঈশ্বরের লোক, যারা পিতরের মতে পূর্বে ঈশ্বরের লোক ছিল না।
এক পিতরের দ্বিতীয় অধ্যায়ে যারা এখন ঈশ্বরের লোক তারা স্বাদ পেয়েছে যে প্রভু অনুগ্রহশীল। তারা সেই সব লোক যারা ভবিষ্যৎবাণীমূলকভাবে ঈশ্বরের বাক্য খেয়েছে, তাদের বিপরীতে যারা ঈশ্বরের বাক্য খেতে অস্বীকার করেছে। সমস্ত নবী শেষ দিনের কথা বলেন এবং জোহনের সুসমাচারের ৬ অধ্যায়ে যীশু বার্তা দিয়েছিলেন যে তার শিষ্যদের অবশ্যই তার মাংস খেতে ও তার রক্ত পান করতে হবে। সেই অধ্যায়ে যেসব শিষ্য তার মাংস খেতে ও তার রক্ত পান করতে অস্বীকার করেছিল তারা তা করেছিল ৬৬তম পদে।
সেই সময় থেকে তার অনেক শিষ্য ফিরে গেল এবং আর তার সঙ্গে চলল না। জোহন ৬৬০।
শেষ দিনে যারা খ্রিস্টের দেহ খান ও রক্ত পান করেন সেই জ্ঞানীরা বোঝেন যে খ্রিস্ট পালমনি হিসেবে হলেন বিস্ময়কর গণনাকারী এবং তা উপস্থাপিত হলে তারা তার স্বাক্ষর চিনে নেন। ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ের প্রারম্ভিক পদে ৪৫০ সংখ্যা রয়েছে। যারা দেখতে চান তাদের জন্য এটি স্পষ্ট যে এটি অন্তত দুটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক বিষয়কে চিহ্নিত করছে। প্রথমটি হল বার্তাটি রবিবারের আইন কার্যকর হওয়ার আগের একটি সময়কালকে আচ্ছাদন করে বলে বোঝা উচিত। দ্বিতীয়টি হল ৪০০ সংখ্যা প্রকাশিত বাক্যপুস্তকের মাত্র দুটি পদের একটিতে রয়েছে এবং সেই পদটি এই বলে নির্দিষ্ট যে জ্ঞানীরা শেষ দিনে তা বুঝবে।
এখানে জ্ঞান আছে, যার বুদ্ধি আছে সে পশুটির সংখ্যা গণনা করুক, কারণ সেটি একজন মানুষের সংখ্যা আর তার সংখ্যা ৬৬৬। প্রকাশিত বাক্য ১৩:১৮।
শেষকালে জ্ঞান বৃদ্ধি বোঝে এমন জ্ঞানীরা যখন যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের মোহর খোলা হবে তখন জানবে যে ৩৭-৬০ একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক প্রতীক, কারণ তারা সেই সংখ্যার ওপর জয়লাভ করবে। সুতরাং ইজেকিয়েল অষ্টম অধ্যায়ে এক ক্রমশ বাড়তে থাকা বিদ্রোহ উপস্থাপন করেন
যা চারটি ক্রমবর্ধমান ঘৃণ্য কাজের মাধ্যমে চিত্রিত হয়েছে। শেষটি মূর্খদের সূর্যের সামনে নত হওয়া হিসেবে চিহ্নিত করে এবং এভাবেই শেষকালে জিরুসালেমের অ্যাডভেন্টিজম বিচারকে চিহ্নিত করে। সেই বিচার চতুর্থ প্রজন্মে ঘটে। চারটি ঘৃণ্য কাজ হল লাওদিকীয় অ্যাডভেন্টিজমের চার প্রজন্মের প্রতীক।
প্রথম প্রজন্মের শুরু হয়েছিল 1863 সালে মসির সাতবার শপথের বিরুদ্ধে বিদ্রোহের মাধ্যমে। 25 বছর পরে 1888 সালের বিদ্রোহ প্রকাশিত হয়েছিল। 31 বছর পরে 1919 সালের বিদ্রোহ ঘটেছিল, যা ডব্লিউ প্রেসকটের বই দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্ট দিয়ে চিহ্নিত ছিল। তার 38 বছর পর 1957 সালে কোয়েশ্চেন্স অন ডক্ট্রিন বই দিয়ে চিহ্নিত বিদ্রোহটি ঘটেছিল। এখন আমরা দেখাতে শুরু করব কেন এই চারটি মাইল ফলক ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ের চারটি ঘৃণ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
1813 সালে লাওদিকীয় অ্যাডভেন্টবাদ দুটি চার্টের পরিবর্তে একটি নতুন চার্ট চালু করেছিল। ওই দুটি চার্ট ছিল হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ের দর্শনটি লিখ এবং তা ফলকের ওপর স্পষ্ট কর, এই আদেশের পরিপূর্তি। 1813 সালের চার্টটি ভবিষ্যৎবাণীমূলক চিত্র থেকে সাত সময়কালকে বাদ দেয়, যদিও 1260, 1259 ও 1325 সঙ্গে ওই দুটি পবিত্র চার্টে তা ছিল। হাবাক্কুকে সেই আদেশে উল্লেখ করা হয়েছে যে ফলকসমূহ বহু বচনে এমনভাবে প্রকাশিত হবে যেন যে পড়ে সে দৌড়াতে পারে। 1813 সালের চার্টটি এতটাই লক্ষ্যভ্রষ্ট ছিল যে এর সঙ্গে ব্যাখ্যার একটি হ্যান্ডআউট দেওয়া প্রয়োজন হতো। অতিরিক্ত একটি হ্যান্ডআউট ছাড়া 1813 সালের চার্টটির দিকে তাকিয়ে দৌড়ানো সম্ভব ছিল না।
আর সদাপ্রভু আমাকে উত্তর দিয়ে বললেন, দর্শনটি লিখ এবং তা ফলকগুলোর উপর স্পষ্ট করে লিখ, যাতে যে পড়ে সে দৌড়াতে পারে। হবক 2:2।
1863 সালের চার্টটি ছিল একটি নকল, সত্যটিকে আড়াল করার উদ্দেশ্যে তৈরি, যেমন উইলিয়াম মিলার তার স্বপ্নে দেখেছিলেন। দুটি পবিত্র চার্ট ছিল সেই চুক্তির প্রতীক, যে চুক্তি খ্রিস্ট করেছিলেন সেই জনগণের সঙ্গে যারা সদ্য পৃথিবীর পশুর প্রকৃত প্রোটেস্ট্যান্ট সিং হিসেবে অবস্থান নিয়েছিল। ওই দুটি চার্ট মিলারাইটদের সঙ্গে খ্রিস্টের চুক্তিমূলক সম্পর্কের প্রতীক ছিল। খ্রিস্ট 1840 পাণ্ডি ওঠেন তার মন্দিরে এসেছিলেন এবং যখন তিনি এলেন তিনি চুক্তির দূত হিসেবে এলেন। প্রাচীন ইসরায়েল আধুনিক ইসরায়েলকে চিত্রিত করে এবং যখন খ্রিস্ট প্রাচীন ইসরায়েলকে মিশরের দাসত্ব থেকে বের করে আনলেন তখন তিনি সেই সময়কে প্রতিকায়িত করলেন যখন তিনি আধুনিক ইসরায়েলকে পোপতান্ত্রিক শাসনের 1260 বছরের বন্ধন থেকে মুক্ত করবেন। সিস্টার হোয়াইট বারবার এই দুই ইতিহাসকে সমান্তরাল ইতিহাস হিসেবে সমর্থন করেন।
অতীত যুগসমূহের সঞ্চিত আলো আমাদের ওপর দীপ্যমান, ইসরায়েলের বিস্মৃতি প্রবণতার বিবরণ আমাদের আলোকপ্রাপ্তির জন্য সংরক্ষিত হয়েছে। এই যুগে ঈশ্বর প্রত্যেক জাতি, বংশ ও ভাষা থেকে নিজের নিকট এক জনগণ সমবেত করার জন্য তার হাত প্রসারিত করেছেন। আগমন আন্দোলনে তিনি তার উত্তরাধিকারের জন্য কার্য সাধন করেছেন, যেমন তিনি ইসরায়েলীয়দের মিশর থেকে নেতৃত্ব দিয়ে বের করে আনার সময় করেছিলেন। 1894 সালের মহানিরাশায় তার জনগণের বিশ্বাস পরীক্ষা করা হয়েছিল, যেমন লোহিত সাগরের তীরে হিব্রুদের বিশ্বাস পরীক্ষা করা হয়েছিল। টেস্টিমনিজ খণ্ড 8:15-16।
যখন প্রভু প্রাচীনন ইসরায়েলের সঙ্গে চুক্তিতে প্রবেশ করলেন তিনি চুক্তির সম্পর্কের প্রতীক হিসেবে দুটি ফলক দিলেন। যখন প্রভু আধুনিক ইসরায়েলের সঙ্গে চুক্তিতে প্রবেশ করলেন তিনিও চুক্তির সম্পর্কের প্রতীক হিসেবে দুটি ফলক দিলেন। 10 আজ্ঞার দুটি ফলক হবকুকের দুটি ফলককে প্রতিকায়িত করে। লাল সাগর পার হওয়ার অল্পকাল পরই তিনি তাদের সেই দুটি ফলক দিলেন, যা সিস্টার হোয়াইট 1844 সালের মহান হতাশার সঙ্গে মিলিয়ে দেখান। ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের পরিপ্রেক্ষিতে 1844-র অল্পকাল পর প্রভু দ্বিতীয় ফলকটি উপস্থাপন করলেন। প্রাচীন ইসরায়েলকে ঈশ্বরের আইনের অমানতধারী করা হয়েছিল, আর আধুনিক ইসরায়েলকে শুধু ঈশ্বরের আইনই নয়, সেই মহান ভবিষ্যৎবাণীমূলক সত্যগুলোরও অমানতধারী করা হয়েছিল।
ঈশ্বর এই সময়ে যেমন তিনি প্রাচীন ইসরায়েলকে ডাক দিয়েছিলেন, তেমনি তার কলিসিয়াকে পৃথিবীতে আলোরূপে দাঁড়াতে ডাক দিয়েছেন। সত্যের শক্তিশালী কুঠার দ্বারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তাগুলির মাধ্যমে তিনি তাদেরকে অন্যান্য কলিসিয়াসমূহ ও জগৎ থেকে পৃথক করেছেন, যেন তাদেরকে নিজের সঙ্গে পবিত্র নৈকট্যে আনেন। তিনি তাদেরকে তার ব্যবস্থার সংরক্ষক করেছেন এবং এই সময়ের জন্য ভবিষ্যৎবাণীর মহান সত্যসমূহ তাদের নিকট অর্পণ করেছেন। যেমন পবিত্র বাণীসমূহ প্রাচীন ইসরায়েলের নিকট অর্পিত ছিল, তেমনি এগুলো বিশ্বকে জানানোর জন্য একটি পবিত্র আমানত। টেস্টিমনিজ খণ্ড ৫ ৭৪ বিশ্বাস।
প্রথম দুটি আজ্ঞা মূর্তি পূজার প্রতি ঈশ্বরের ঘৃণা প্রকাশ করে, এবং সেই প্রথম দুটি আজ্ঞায় তিনি ঘোষণা করেন যে শাস্তি তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত কার্যকর হয়, কারণ তিনি ঘোষণা করেন যে তিনি ঈর্ষান্বিত ঈশ্বর।
এই সময়ে আইনটি কেবলমাত্র ইব্রীয়দের সুবিধার জন্য উচ্চারিত হয়নি, ঈশ্বর তাদের তার আইনের তত্ত্বাবধায়ক ও রক্ষক করে সম্মানিত করেছিলেন, কিন্তু তা সমগ্র বিশ্বের জন্য এক পবিত্র আমানত হিসেবে রক্ষিত হওয়ার কথা ছিল। দশ আজ্ঞার বিধানসমূহ সমগ্র মানবজাতির জন্য উপযোগী এবং সেগুলি সকলের শিক্ষা ও পরিচালনার জন্য দেওয়া হয়েছিল। দশটি বিধান সংক্ষিপ্ত, সর্বব্যাপী ও কর্তৃত্বপূর্ণ, মানুষের ঈশ্বরের প্রতি এবং সহমানুষের প্রতি কর্তব্যকে অন্তর্ভুক্ত করে, এবং এগুলো সবই প্রেম নামক মহান মৌলিক নীতির ওপর ভিত্তি করে। তুমি তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ও সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে নিজের ন্যায় প্রেম করিবে। লুক ১০ ১০ ফরম। আরও দেখুন ব্যবস্থা বিবরণী ছায়ে ৪ ৫ লেবিয়ই ১৯ ১৮। দশ আজ্ঞায় এই নীতিগুলি বিস্তারিতভাবে বাস্তবায়িত হয়েছে এবং মানুষের অবস্থা ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে প্রয়োগ করা হয়েছে।
তুমি আমার সম্মুখে অন্য কোনো দেবতা রাখবে না। যিহোবা, চিরন্তন, স্বয়ংভূ, অসৃষ্ট, তিনি নিজেই সবকিছুর উৎস ও ধারক পালনকর্তা, সর্বোচ্চ শ্রদ্ধা ও উপাসনার একমাত্র অধিকারী। মানুষকে নিষেধ করা হয়েছে তার ভালোবাসা বা সেবায় অন্য কোনো কিছুকে প্রথম স্থান দিতে। আমরা যে কোনো কিছু লালন করি যা ঈশ্বরের প্রতি আমাদের প্রেম কমিয়ে দেয় বা তার প্রাপ্য সেবায় বাধা দেয়, সেটাকেই আমরা দেবতা বানিয়ে ফেলি।
তুমি নিজের জন্য কোনো খোদাই করা মূর্তি কিংবা ওপরের আকাশে যা আছে, পৃথিবীর নিচে যা আছে অথবা পৃথিবীর তলের জলে যা আছে, এমন কোনো কিছুর কোনো প্রতিরূপ তৈরি করবে না। তুমি তাদের সামনে নত হবে না, তাদের সেবা করবে না।
দ্বিতীয় আজ্ঞা প্রতিমা বা সদৃশ রূপের মাধ্যমে সত্য ঈশ্বরের উপাসনাকে নিষিদ্ধ করে। বহু পৌতলিক জাতি দাবি করেছিল যে তাদের প্রতিমাগুলি কেবল আকৃতি বা প্রতীক যার মাধ্যমে ঈশ্বরকে উপাসনা করা হয়, কিন্তু ঈশ্বর এমন উপাসনাকে পাপ বলে ঘোষণা করেছেন। চিরন্তন জনকে জড় বস্তু দ্বারা প্রতিরূপিত করার প্রচেষ্টা ঈশ্বর সম্পর্কে মানুষের ধারণাকে খর্ব করবে। যিহোবার অসীম পরিপূর্ণতা থেকে মন ফিরলে তা সৃষ্টিকর্তার পরিবর্তে সৃষ্টির প্রতি আকৃষ্ট হবে, আর ঈশ্বর সম্পর্কে তার ধারণা যত হ্রাস পাবে ততই মানুষ অধঃপতিত হবে।
আমি প্রভু তোমার ঈশ্বর, আমি এক ঈর্ষান্বিত ঈশ্বর। ঈশ্বরের তার জনগণের সঙ্গে ঘনিষ্ঠ ও পবিত্র সম্পর্ককে বিবাহের প্রতীকে উপস্থাপিত করা হয়েছে। মূর্তি পূজা যেহেতু আধ্যাত্মিক ব্যভিচার, তাই এর বিরুদ্ধে ঈশ্বরের অসন্তোষকে যথার্থই ঈর্ষা বলা হয়। প্যাট্রিয়ার্কস অ্যান্ড প্রফেটস ৩০৫ ৩০৬।
ঈশ্বরের ঈর্ষা বিশেষভাবে মূর্তি পূজার বিরুদ্ধে প্রকাশ পায়, এবং এটা কাকতালীয় নয় যে ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ে প্রথম ঘৃণিত বস্তুটি হল ঈর্ষার মূর্তি।
আর ষষ্ঠ বছরে ষষ্ঠ মাসে মাসের পঞ্চম দিনে, যখন আমি আমার ঘরে বসেছিলাম এবং যিহুদার প্রবীণেরা আমার সামনে বসেছিল, তখন সেখানে সদাপ্রভু ঈশ্বরের হাত আমার উপর পড়ল। তারপর আমি দেখলাম এবং দেখো, আগুনের মতো চেহারার এক সদৃশ, তার কোমর থেকে নিচের দিকে আগুন আর কোমর থেকে উপরের দিকে উজ্জ্বলতার মতো, যেন অ্যাম্বারের রঙের মতো দীপ্তি, এবং তিনি হাতের মতো এক আকৃতি বাড়ালেন এবং আমার মাথার এক গুচ্ছ চুল ধরে আমাকে তুললেন, আর আত্মা আমাকে পৃথিবী ও আকাশের মাঝখানে তুলে নিলি, এবং ঈশ্বরের দর্শনে আমাকে জিরুসালেমে নিয়ে গেলেন, উত্তরমুখী সেই অভ্যন্তরীণ ফটকের দ্বারে যেখানে ঈর্ষা উদ্রেককারী সেই ঈর্ষার মূর্তির আসন ছিল। আর দেখ, সমতলে আমি যে দর্শন দেখেছিলাম সেই অনুসারে সেখানে ইসরায়েলের ঈশ্বরের মহিমা ছিল। তখন তিনি আমাকে বললেন, মনুষ্যপুত্র, এখন উত্তর দিকে তোমার চোখ তোলো। তাই আমি উত্তর দিকের দিকে আমার চোখ তুললাম, আর দেখ, উত্তর দিকে বেদির ফটকে প্রবেশ পথে সেই ঈর্ষার মূর্তিটি আছে।
ইজেকিয়েল অ্যাট বসিচ্চান।
ঈশার মূর্তিটি ইজেকিয়েলকে দেখানো ক্রমশ তীব্রতর চারটি ঘৃণ্যতার মধ্যে প্রথমটি।
ঈশার মূর্তিটি অ্যাডভেন্টিজমে চার প্রজন্মব্যাপী ক্রমবর্ধমান বিদ্রোহের প্রথমটির সূচনাকে নির্দেশ করে। প্রথম প্রজন্ম শুরু হয়েছিল 1830 সালে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
প্রাচীন নবীদের প্রত্যেকেই তাদের নিজেদের সময়ের জন্য অপেক্ষা আমাদের সময়ের জন্যই অধিক কথা বলেছেন, অতএব তাদের ভবিষ্যৎবাণী আমাদের জন্য কার্যকর। এখন এই সকল বিষয় তাদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটিয়াছিল এবং যাহাদের উপর যুগসমূহের অন্ত উপস্থিত হইয়াছে আমাদের সতর্কবাণীর জন্য তাহা লিখিত আছে। তাদের করিন্থিয়ান্স 10:11। তাহারা জানিতে পারিয়াছিলেন যে তাহারা নিজেদের জন্য নয় কিন্তু আমাদের জন্যই সেই সকল বিষয়ের পরিচর্যা করিতেছিলেন যাহা এখন তোমাদের নিকট প্রচার করা হইয়াছে সেই সকলের দ্বারা, যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার সহায়তায় তোমাদের নিকট সুসমাচার প্রচার করিয়াছে, যে সকল বিষয়ের মধ্যে স্বর্গদূতগণ দৃষ্টিপাত করিতে আকাঙ্ক্ষা করেন। 1 পিটার 1:12।
এই শেষ প্রজন্মের জন্য বাইবেল তার ধনভাণ্ডার সঞ্চিত করে একত্রে আবদ্ধ করে রেখেছে। পুরাতন নিয়মের ইতিহাসের সকল মহান ঘটনা এবং গম্ভীর কার্যাবলী এই অন্তিম দিনে মণ্ডলীতে পুনরাবৃত্ত হয়েছে এবং হচ্ছে। সিলেক্টেড মেসেজেস বুক 3, 338-339।